শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের পাঠানো রিপোর্ট।
জার্মানির বার্লিনে জলবায়ু পরিবর্তন এবং এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন ক্ষেত্রে বাংলাদেশ এবং রোহিঙ্গা সংকট বিশেষভাবে গুরুত্ব দিয়ে উত্থাপন করা হবে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর পাঠানো খবর।
ঢাকা ওয়াশিংটন পার্টনারশিপ ডায়ালগের প্রস্তুতি চূড়ান্ত। আগামী 10 জুন ওয়াশিংটনে দুদেশের মধ্যে শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসবেন।
রয়েছে দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ভারত সরকার অসমে এনআরসির চূড়ান্ত তালিকা বেরোনোর আগেই বিদেশি বিচারের জন্য 1000 ট্রাইব্যুনাল গঠন করবে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখার জন্য হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরকালে হোয়াইট হাউসের কোনো এক কর্মকর্তা নৌবাহিনীকে যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাকেইনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট শ্যানাহানের মুখপাত্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জো বিউক কিনন আজ জানিয়েছেন যে মে মাসের 31 তারিখে প্যাট শ্যানাহান তার চিফ অব স্টাফকে হোয়াইট হাউসের সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলার এবং সামরিক বাহিনীকে রাজনীতিকরণের অভিপ্রায় পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই গ্রহণ করবে না এই বার্তাটি জানানোর নির্দেশ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত সামরিক বাহিনীর উপরে ন্যস্ত হুকুমনামা বা যে ম্যান্ডেট আছে সেটাও যেন কোনোভাবেই পরিবর্তন করা না হয় তা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ জানিয়েছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে আমেরিকা নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছে। তবে নতুন ওই আলোচনা সম্পর্কে তেহরানের পক্ষ থেকে খুব কমই আশা করা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ব শর্ত ছাড়া আমরা আলোচনা করতে প্রস্তুত। সুইজারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি। তবে শীর্ষ ওই নেতা আরও বলেছেন, যুক্তরাষ্ট্র তখনই আলোচনায় আসবে যখন ইরান অন্য দেশের মতো স্বাভাবিক আচরণ করবে। ঢাকা ওয়াশিংটন পার্টনারশিপ ডায়ালগের প্রস্তুতি চূড়ান্ত। আগামী 10 জুন ওয়াশিংটনে দুদেশের শীর্ষ কর্মকর্তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এই সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকা ওয়াশিংটন পার্টনারশিপ ডায়ালগের প্রস্তুতি চূড়ান্ত। আগামী 10 জুন ওয়াশিংটনে দুদেশের মধ্যে শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসবেন। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলোচনা হয়ে থাকে এই ফোরামে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এই সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, আর যুক্তরাষ্ট্রের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেল। প্রাথমিক পর্যায়ে যেসব আলোচ্যসূচি চূড়ান্ত করা হয়েছে তার অন্যতম হচ্ছে ইরান ও উত্তর কোরিয়া প্রসঙ্গ। ওয়াশিংটনের তরফে ইতিমধ্যেই এই দুটি ইস্যুতে ঢাকার সঙ্গে সুনির্দিষ্ট আলোচনার আগ্রহ ব্যক্ত করা হয়েছে, যদিও এই ইস্যুগুলো নতুন নয়। এর আগেও পার্টনারশিপ ডায়ালগে ওয়াশিংটন বরাবরই ঢাকাকে তাদের পাশে চেয়েছে। তবে দ্বিপক্ষীয় ওই বৈঠকের এজেন্ডা বা আলোচ্যসূচিতে তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করে আলোচনার প্রস্তাব এবারই প্রথম। নাম প্রকাশ না করার শর্তে একজন পররাষ্ট্র কর্মকর্তা বলেছেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের আগ্রহের কমতি নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত সরকার অসমে এনআরসি চূড়ান্ত তালিকা বেরোনোর আগেই বিদেশি বিচারের জন্য 1000 ট্রাইব্যুনাল গঠন করবে, জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারত সরকার অসমে এনআরসির চূড়ান্ত তালিকা বেরোনোর আগেই বিদেশি বিচারের জন্য 1000 ট্রাইব্যুনাল গঠন করবে। ভারতের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সময়সীমা আর বাড়ানো হবে না। আগামী 31 জুলাই অসমে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তাতে যাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যারা বিদেশ থেকে এসে অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে চিহ্নিত হবেন, তাদের আবেদনের দ্রুত বিচার করতে ভারত সরকার ওই রাজ্যে 1000 ফরেনার্স ট্রাইব্যুনাল গঠন করতে অসম সরকারকে সাহায্য করবে। আজ রবিবার সরকারিভাবে এখবর জানানো হয়েছে। এনআরসি নিয়ে কোনো অভিযোগ থাকলে তা একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনালেই চ্যালেঞ্জ করা যাবে। এই বিষয়ে নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালই শেষ কথা বলবে এবং সেটা মান্য করতে হবে বলে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী তাদের প্রাক্তন সুবেদার এবং এই মুহূর্তে অবৈধ বিদেশি হিসেবে আটক মোহাম্মদ সানাউল্লাহর পাশে এসে দাঁড়িয়েছে। গুয়াহাটির সেনা শিবির থেকে জানানো হয়েছে সানাউল্লাহকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আফরিন শহরে বিদ্রোহী বাহিনী অসামরিক লোকজনের ওপরে অত্যাচার বাড়িয়েছে বলে অধিকার দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে মানসিক এবং দৈহিকভাবে প্রতিবন্ধী 10 বছরের এক বালককে যে বিদ্রোহী দল অপহরণ করে নিয়ে যায় তাকে তারা হত্যা করেছে। $10,000 মুক্তিপণ দিতে ব্যর্থ হলে ওই বালকের বাবা এবং দাদাকে বিদ্রোহীরা হত্যা করেছে। তুরস্কের সামরিক বাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সঙ্গে মিলিত দলগুলো আফরিন শহরের নিয়ন্ত্রণ দখল করার পর থেকে এই ধরনের অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। ইরাকের বাগদাদের একটি আদালত আজ দুজন ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই দুই ফরাসি নাগরিক জঙ্গি দলের সদস্য ছিল বলে আইনজীবীরা জানিয়েছেন। গত দু সপ্তাহের মধ্যে 9 ফরাসি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একই কারণে। ভারতে কাশ্মীরি এক ট্যুর গাইড নিজ প্রাণের বিনিময়ে কিভাবে পশ্চিমবাংলার ও বিদেশি কয়েকজন পর্যটকের প্রাণ রক্ষা করেছেন, অসম সাহসীকে সেই খবরের বিবরণ দিচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
ভারতে নিজের জীবন দিয়ে পর্যটকদের বাঁচানোর জন্য কাশ্মীরি ট্যুর গাইডকে সরকার মরণোত্তর পুরস্কার দেবে। রউফ আহমেদ দার ছিলেন জম্মু ও কাশ্মীরের পহলগামে একজন ট্যুর গাইড। গত শুক্রবার রাতে তার সঙ্গে খরস্রোতা লিডার নদীতে হোয়াইট ওয়াটার র্যাফটিং করতে গিয়েছিলেন দুজন বিদেশি সহ কলকাতার 5 পর্যটক। অন্ধকারে ওই অভিযান বিপজ্জনক বলা সত্ত্বেও তারা জোড়াজুড়ি করে নৌকায় ওঠেন। হঠাৎ প্রবল হাওয়ায় নৌকো উল্টে সকলেই জলে পড়ে যান। তার অমানুষিক পরিশ্রম করে 5 পাড়ে তুলে দেন, কিন্তু নিজে স্রোতে ভেসে যান। পরের দিন তার দেহ পাওয়া যায়। 32 বয়সী এই যুবকটি তার মহত্ব, বীরত্ব ও কাশ্মীরের চিরাচরিত আতিথেয়তা বা কাশ্মীরিয়তের জন্য সারা দেশের মানুষের কাছে আদর্শ হয়ে থাকবেন। সরকারের পক্ষ থেকে তাকে মরণোত্তর সম্মান জানানোর এবং তার পরিবারকে প্রাথমিকভাবে 7 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, রউফ আমাদের সব কাশ্মীরিদের গর্ব। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
21 পদকপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতনামা নাট্যকার, নাট্য নির্দেশক এবং অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ রবিবার অপরাহ্নে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিবেদক আমির খসরু।
21 পদকপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার, নাট্য নির্দেশক এবং অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ রোববার অপরাহ্নে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84। মমতাজউদ্দিন আহমদের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। স্বাধীনতা উত্তর নাট্য আন্দোলনের অন্যতম এই পথিকৃৎ একজন ভাষা সৈনিকও ছিলেন। নাটকে অবদানের জন্য তিনি 1997 একুশে পদকে ভূষিত হন। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিলেন এবং 3 দশকেরও বেশি সময় সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন। আগামীকাল তিনি রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাকিংহাম প্যালেসে প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন রানী এলিজাবেথ এবং তার সঙ্গে থাকবেন প্রিন্স হ্যারি। আফগানিস্তানে গত মাসে সরকারপন্থী বাহিনী এবং তালিবান বিদ্রোহীদের মধ্যকার অস্ত্র লড়াইয়ে এ পর্যন্ত 2,300 ওপরে মানুষ হতাহত হয়েছে, যার মধ্যে মৃত্যু হয়েছে 1,317 জনের। আফগান বেসরকারি সংবাদ সংস্থা জানিয়েছে যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে 34 প্রদেশের 30 এই পরিসংখ্যান গ্রহণ করা হয়েছে। আজ ওই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। আগের মাসের তুলনায় মে মাসে হতাহতের সংখ্যা 37% বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত 24 ঘণ্টায় 200 মতো তালিবানকে হত্যা করা হয়েছে, তবে তালিবান বলছে এর বেশিরভাগই হচ্ছে সরকারি সেনা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বার্লিন জলবায়ু পরিবর্তন এবং এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনজনিত বাংলাদেশের সমস্যাবলী এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গ উত্থাপিত হবে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
বার্লিন জলবায়ু পরিবর্তন এবং এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনজনিত বাংলাদেশের সমস্যাবলী এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গ উত্থাপিত হবে বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার কারণে কি ধরনের জলবায়ু এবং এ সংক্রান্ত নিরাপত্তা সংকট বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে তা বিশেষভাবে গুরুত্ব পাবে ওই সম্মেলনে। এদিকে নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিএইবি বাংলাদেশের আগামী বাজেটে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত খাতে কমপক্ষে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে। এক বিবৃতিতে টিআইবি ওই দাবি জানায়। কেন জলবায়ু পরিবর্তন খাতে অর্থ বরাদ্দের দাবি জানানো হচ্ছে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি এবং কৃষি সম্মুখীন, এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছিল, একটি জলবায়ু ট্রাস্ট ফান্ড নামে একটি তহবিল গঠন করে নিজস্ব অর্থায়নে তহবিলটি পরিচালনা করছিল। সেই তহবিলে প্রথম থেকে 700 কোটি টাকা বছর বরাদ্দ করা হতো, পরবর্তীতে সেটা কমে এসে এখন বাজেটে 300 কোটি টাকা দাঁড়িয়েছে, যেটা সরকার সহ সংশ্লিষ্ট মহল জানেন যে এটা আসলে খুবই সামান্য একটা অঙ্ক আমাদের প্রয়োজনের তুলনায়। এই প্রেক্ষিতে আমরা এই দাবিটি করেছি যে অন্তত পক্ষে 1000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে।
একসময় অভিযোগ উত্থাপন করেছিলেন যে এই জলবায়ু তহবিল নিয়ে নানা দুর্নীতি এবং নানা জালিয়াতি হতো,
আমরা সমস্যা চিহ্নিত করেছিলাম, এটি ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি ছিল এবং তারপর ভিত্তি করে সরকার এবং সংশ্লিষ্ট মহল ইতিবাচক উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সাম্প্রতিককালে বেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এই প্রেক্ষিতে আমরা যে অর্থ বরাদ্দের দাবিটা করছি তার পাশাপাশি এই অর্থের ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আরো কঠোর পদক্ষেপ এবং কৌশলগত দিক নির্দেশনা প্রণয়নের কথা আমরা বলেছি, যেটি আমরা মনে করি অপরিহার্য। এটি করতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক তহবিল, বিশেষ করে গ্রিন সবুজ যে তহবিল, গ্রিন ক্লাইমেট ফান্ড, সেটির থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা এখনকার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
টিআইবি জলবায়ু পরিবর্তন খাতের অর্থের ব্যবহারের সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে কৌশলগত সঠিক দিক নির্দেশনা প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ইরাক ও সিরিয়া থেকে নির্মূল হয়েছে জঙ্গি গোষ্ঠী আইসিস, এমন দাবি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর। দক্ষিণ এশিয়া আইসিসের নতুন টার্গেট, তেমনটি বলা হচ্ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে বেশ কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক এবং সাংবাদিকের সঙ্গে কথা বলে দক্ষিণ এশিয়ায় আইসিস আতঙ্ক নিয়ে রিপোর্ট করছেন সেলিম হোসেন এবং সঙ্গে রয়েছেন সঞ্জনা ফিরোজ।
সিরিয়ায় পরাজিত হয়ে 3000 মাইল দূরে ভারত মহাসাগরের দ্বীপদেশ শ্রীলঙ্কায় আঘাত হানবে আইসিস এমনটি কেউ ভাবেনি। জঙ্গিদের আঘাতে শ্রীলঙ্কায় ঝরে গেছে শত শত তাজা প্রাণ।
রাজধানী কলম্বো ও এর আশেপাশে 3টি গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ায় আতঙ্ক বেড়েছে। আইএস দায় স্বীকার করে শ্রীলঙ্কা হামলার, বলেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ও সিরিয়ায় হামলার প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। হামলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কীয় নাতি, 9 বছরের শিশু জায়ান সহ সব মিলে বিভিন্ন দেশের 360 জন নাগরিক নিহত হন। সন্ত্রাসী হামলার ঘটনা শুধু শ্রীলঙ্কায় সীমিত থাকবে না বলেও সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে। দক্ষিণ এশিয়া জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়বে।
দক্ষিণ এশিয়ায় আইসিস ভবিষ্যতে কোনো ঘাঁটি গাড়তে পারে কিনা, বিস্তার ঘটাতে পারে কিনা, তা বিশ্লেষণ করেছেন আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমের অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেকার।
ঠিক এরকম কোন ঝুঁকি দেখি না, যদিও অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে তারা ঘাটিকে দক্ষিণ এশিয়ায় ট্রান্সফার করছে, কিন্তু বিষয় যেটা হচ্ছে এ ধরনের যে গ্রুপগুলো জঙ্গিবাদী বা সন্ত্রাসী যেটা আমি ডাকি, এ ধরনের গ্রুপগুলো কিন্তু অস্তিত্ব দক্ষিণ এশিয়ায় বিশেষত ভারত পাকিস্তান বাংলাদেশে আমরা দীর্ঘ সময় থেকে দেখে এসেছি। যখন আইসিসের একটা উত্থান ইরাক এবং সিরিয়ায় আমরা দেখলাম, তখন এই সমস্ত গ্রুপগুলো যেটা করলো তাদের নিজেদের আইসিসের সাথে অ্যাফিলিয়েশন আছে এ ধরনের একটা ভাবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করলো। কারণ আইসিসি হচ্ছে এই প্রথম সন্ত্রাসবাদী গ্রুপের এক ধরনের কোড আনকোর সফলতা, কারণ ইরাক এবং সিরিয়া তারা কিছুটা ভূমি দখল করতে পেরেছিল, যেটা আগে কখনোই পারে নাই। যেহেতু আজ ইরাক এবং সিরিয়া থেকে তারা প্রায় নির্মূল হয়ে গেছে, তারা এখন ডেসপারেট, তাদের একটা মিডিয়া অ্যাটেনশন দরকার। ফলে লোকাল গ্রুপগুলিকে দিয়ে আইসিসের নামে এক একটা আক্রমণ হতে পারে।
শ্রীলঙ্কা হামলা দক্ষিণ এশিয়ায় আইসিসের বর্বরতম হামলার একটি। ওই অঞ্চলে ওই জঙ্গি দলটির প্রধান কেন্দ্র আফগানিস্তান। মূলত আফগানিস্তানের অনেক তরুণ তরুণী আইসিসের সঙ্গে কাজ করে, আর ক্ষুদ্র দ্বীপদেশ মালদ্বীপের কিছু যোদ্ধা ইরাক ও সিরিয়ায় গিয়ে আইসিসের যুক্ত হয়েছিল এমন কথা শোনা যায়।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও ভারত থেকে আইসিসে যুক্ত হওয়ার পরিমাণ তুলনামূলকভাবে কম। বিশেষজ্ঞদের মতে সখানেক ভারতীয় তরুণ আইসিসের সদস্য। বলা হয় এর চেয়ে বেশি সংখ্যক তরুণ ওই দলে ভিড়েছে নেদারল্যান্ডস থেকে গিয়ে।
বাংলাদেশের জন্য খানিকটা হলেও স্বস্তির কথা হচ্ছে, মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও আইসিসের সঙ্গে এই দেশটির মানুষদের সম্পৃক্তি খুবই কম। এর চেয়ে জার্মানি থেকে অনেক বেশি সংখ্যায় ওই দলে যোগ দিয়েছে। মুসলিম প্রধান দেশ পাকিস্তানের বেলাও একই ধরনের বিষয়।
তবে শ্রীলঙ্কার মতো একটি সংখ্যালঘু মুসলিম দেশে আইসিসের এমন হামলা ওই অঞ্চলের দেশগুলোকে নতুন করে ভাবনার খোরাক দিয়েছে। ওই ঘটনার পরপরই ভারতে অনেকগুলো জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। ওইসব অভিযানের মধ্যে দিয়ে কেরালা ও তামিলনাড়ু থেকে কয়েকজন ইসলামিক স্টেট সমর্থক গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সাংবাদিক চিত্রিতা সান্যাল মনে করেন, শ্রীলঙ্কার মতো একটি দেশে আইসিস বোমা হামলা করতে পারে, এটা যদি সত্য হয় তাহলে ভারত সহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে আইসিস আতঙ্ক রয়েছে।
ভারতবর্ষে অবশ্যই স্লিপার সেলস যেগুলোকে বলা হয়, যে বিভিন্ন সময় অল্প সংখ্যক মানুষ আমাদের ভারতবর্ষে বা মুসলমান সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা, তারা অনেকেই কিন্তু আইসিস এই প্রভাবিত হয়েছে এবং তারা ইন্টারনেটের সাহায্যে এই ধরনের ছেলেমেয়েদের ইনফ্লুয়েন্স করতে কিন্তু সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং কলম্বোতে বিশেষভাবে এই বোমাতঙ্ক হওয়ার পরে, এই বম ব্লাস্ট হওয়ার পরে যেটা দেখা গেছে, এদের যোগসূত্র কিন্তু খুঁজে পাওয়া গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন কেরালা, তামিলনাড়ু, যেখানে বোম ব্লাস্টের সাথে যারা জড়িয়ে রয়েছেন তারা কোনো না কোনো সময়ে বা কোনোভাবে এই ধরনের কিছু মানুষের সাথে তারা যোগাযোগ স্থাপন করেছিলেন। এবং তাতেই বোঝা যাচ্ছে যে কোনো একটি বিশেষ দেশ হিসেবে এটা কিন্তু আজকে নেই, সেটা শ্রীলঙ্কা হোক, ভারতবর্ষ হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, এইখানে একটা যোগসূত্র কিন্তু পাওয়া যাচ্ছে। এবং মূলত শ্রীলঙ্কাতে বম ব্লাস্ট হওয়ার পরে এটা একেবারে স্থাপিত হয়ে গেছে যে এই ধরনের যোগসূত্র এবং স্লিপার সেলস যেগুলোকে বলা হয় দেশে, বিশেষভাবে ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে কিন্তু তারা ছড়িয়ে পড়ছে।
দক্ষিণ এশিয়ায় ইসলামিক স্টেট তার প্রভাব বিস্তার করার নানা প্রয়াস চালাচ্ছে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। কিছুদিন আগে বাংলাদেশে ইসলামিক স্টেটের প্রতিনিধির নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে পরে আসছি, যেহেতু শ্রীলঙ্কা আইসিসের সর্বসাম্প্রতিক টার্গেটের তালিকায়, সে প্রসঙ্গে আগে আসি।
শ্রীলঙ্কা সরকারের তথ্য অনুযায়ী অন্তত 32 জন শ্রীলঙ্কান তরুণ আইসিসে যোগ দিতে সিরিয়া ও ইরাক গিয়েছিল। সিরিয়া ও ইরাকে আইসিস পরাজিত হবার পর দলের সদস্যরা যে যেখানে পেরেছে গা ঢাকা দিয়েছে, এবং গত ইস্টার সানডে শ্রীলঙ্কা হামলার সঙ্গে তারাই জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই হামলার পরিকল্পনা থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলেই শ্রীলঙ্কান। তারা ইসলামিক স্টেটের কেন্দ্রীয় কমান্ড থেকে অর্থ পরিকল্পনা বা অন্য কোনোভাবে সরাসরি বা গোপন সহায়তা পেয়েছিল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কার হামলার মধ্য দিয়ে এটি প্রমাণিত হল যে আইসিসের আদর্শ মনে ধারণ করে অভ্যন্তরীণ বিভিন্ন জঙ্গি দলকে সেই আদর্শে অনুপ্রাণিত করে আইসিস হোক বা অন্য যে কোনো জঙ্গি দলের সদস্যরা এ ধরনের ঘটনা নানা দেশেই ঘটানোর চেষ্টা করতে থাকবে।
ভারত প্রসঙ্গে আসি, 20 কোটি মুসলমানের দেশ ভারত, কিন্তু আইসিস এই দেশটিতে তাদের প্রভাব বিস্তার করতে পারেনি তেমনভাবে, এমনকি দেশটির মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু ও কাশ্মীরেও না। সব মিলে গোটা ভারতে 100 থেকে 150 জনকে শনাক্ত করা হয়েছে যারা আইসিসের প্রতি দুর্বল। ভারতে ইসলামিক স্টেটের বড় কোনো ঘটনা এ পর্যন্ত না ঘটলেও 2017 সালে মধ্যপ্রদেশে একটি ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় তার দায় স্বীকার করেছিল আইসিস।
ওই ঘটনায় 10 জন আহত হয়। ভারতের কেরালা রাজ্যটির সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক অন্যান্য রাজ্যের তুলনায় গভীর। কেরালা থেকে আফগানিস্তান হয়ে 5 জন তরুণ আইসিসে যোগ দেয় 2016 সালে, এমন খবর শোনা যায়। কাশ্মীর রাজ্যে এমনিতেই বহুদিন থেকে নানা ইসলামিক ক্ষুদ্র দল ভারতীয় আইনের বিরুদ্ধে লড়ে চলছিল। আইসিস সেই সুযোগে কাশ্মীরে ঢোকার চেষ্টা করেছে বহুবার, কিন্তু ঘাঁটি শক্ত করতে পারেনি।
জানা গেছে, সম্প্রতি উইলায়া অফ হিন্দ নামে ভারতে শাখা খুলেছে আইসিস। এর মাধ্যমে ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালানোর চেষ্টা চলছে। ভারত থেকে মধ্যপূর্ব এশিয়ায় নিজেদের শক্তি আরও বাড়াতে চায় আইসিস। কয়েকদিন আগে ভিডিও বার্তায় আইসিস প্রধান আবু বকর আল বাগদাদি এই ধরনের পরিকল্পনার কথা জানিয়েছে। ভারতে আইসিস প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী।
আমার মনে হয় না আইসিস আতঙ্ক দক্ষিণ এশিয়ায় ভবিষ্যতে বাড়বে, কারণ আইসিস এর প্রভাব এখানে খুবই সীমিত আছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে বিশেষজ্ঞ। যদি আইসিস একটা সাইটে ক্লেম করেছে যে তারা হিন্দে একটা তাদের ব্রাঞ্চ খুলেছে, কিন্তু মনে হয় না তাদের খুব একটা প্রভাব আছে, এটা মোর আ প্রপাগান্ডা স্টান্ট। হয়তো কিছু জঙ্গি যারা আগের থেকে ক্ষুদ্র গোষ্ঠী আছে তারা হয়তো নিজেদের আইসিস বলে চালাবার চেষ্টা করছে, কিন্তু আদারওয়াইজ আইসিস এর প্রভাব এই উপত্যকায় ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশে অন্তত পক্ষে মনে হয় না আছে।
এবার মালদ্বীপ প্রসঙ্গ। মুসলিম অধ্যুষিত ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আইসিস কিছুটা সফল হয়েছে, একথা বলেন অনেকেই। বলা হয় 200 মতো মালদ্বীপের যুবক আইসিসে যোগ দিয়েছে। বিশ্বের অন্যতম প্রধান একটি ঘনবসতিপূর্ণ শহর মালদ্বীপের রাজধানী মালেতে আগে থেকেই ছিল বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড। মালদ্বীপে বেশ কয়েকবার হামলার পরিকল্পনাও করেছে আইসিস, কিন্তু নানা কারণে তা সফল হয়নি।
বাংলাদেশ প্রসঙ্গে আবারও ফিরে আসছি। বাংলাদেশের রাজধানী ঢাকার হলি আর্টিজান বেকারিতে 2016 সালের ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার মধ্যে দিয়ে বাংলাদেশে তাদের উপস্থিতি ঘোষণা দেয়। সন্ত্রাসীরা ওই বেকারির 22 জনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে হত্যা করে। তাদের অধিকাংশই বিদেশি। তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেকগুলো ঘটনায় আইসিসের সম্পৃক্তির কথা বলা হয়েছিল।
বাংলাদেশ প্রথম থেকেই বলে আসছে সেখানে আইসিসের কোনো উপস্থিতি নেই। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ বাংলাদেশের ওই কথা বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্র বলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি মূলত আইসিসের হয়ে কাজ করে। জেএমবিকে বাংলাদেশে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়।
আফগানিস্তান। আফগানিস্তানকে বলা হয় দক্ষিণ এশিয়ায় আইসিসের কেন্দ্রবিন্দু। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গত 5 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে আইসিস। তাদের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র আফগানিস্তান যৌথ জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত বাহিনী। আফগানিস্তানে আইসিসের সদস্যদের অনেকেই সাবেক তালেবান সদস্য। আঞ্চলিকভাবে তারা আইসিস খোরাসান নামে পরিচিত।
নানগাহার প্রদেশের গ্রামে গ্রামে তারা আতঙ্ক হিসেবে পরিচিত হয়ে উঠেছে। গ্রামের বিভিন্ন স্থানে তারা নানাভাবে আতঙ্ক সৃষ্টি করছে, স্থানীয় নেতাদের জবাই করছে, মানুষকে ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করছে। তালেবানের সঙ্গে আইসিস আফগানিস্তানের রহস্যময় সম্পর্ক। কখনো কখনো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা একে অপরের সহযোগী। গত বছর যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা পূর্ব আফগানিস্তান থেকে আইসিস বিতাড়িত করার ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে।
আফগানিস্তানে আইসিসের নানা সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে আত্মঘাতী বোমা হামলা অন্যতম প্রধান একটি। কাবুলে এবং অন্যান্য বড় শহরে ধর্মীয় স্থাপনা, বিশেষ করে শিয়া স্থাপনা এবং মার্কেট লক্ষ্য করে আইন রক্ষাকারী বাহিনীর ঘাঁটি বা বহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা করেছে তারা বহুবার, তাদের লক্ষ্য পূরণ করতে। সুন্নি মতাদর্শের ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস শিয়া মুসলমানদেরকে তাদের শত্রু মনে করে। গত 5 বছরে আইসিস আফগানিস্তানের বহু শিয়া মসজিদে হামলা করেছে। হামলা করেছে স্কুল, জিমনেশিয়াম, হাসপাতাল, ঘন বসতিপূর্ণ এলাকা এবং বিভিন্ন স্থান। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল 2016 সালে কাবুলে হাজারাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা, যাতে 85 জন মারা যায়, 400 জন আহত হয়।
বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ থেকে সংগ্রহ করা বেশ কিছু সদস্যকে আফগানিস্তানে প্রশিক্ষণ দিচ্ছে আইসিস বা আইএস।
পাকিস্তান, পাকিস্তানে মূলত আফগান আইসিসের কর্মকাণ্ডের সম্প্রসারণ চলছে। বেলুচিস্তানের কোয়েটায় ফলের বাজারে যে ভয়াবহ হামলা হয় তার দায় নিয়েছিল আইসিস। ওই হামলায় 21 জন মারা যায়। তেহরিকি তালিবান সহ বিভিন্ন জঙ্গি দল ছেড়ে এসে আইসিসে যোগ দেয় অনেক সদস্য। পাকিস্তানে আইসিসের সম্ভাবনা কিংবা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসান।
2015 সালে পাকিস্তানে দায়েশকে বা আইএসকে তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয় তাদের কার্যক্রমের উপরে। তখন থেকে যেটা পর্যবেক্ষণ করা যায় এবং খবরাখবর আসে যে পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে আফগানিস্তানের সঙ্গে, অর্থাৎ উত্তর ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া বা এদিকে দক্ষিণ পশ্চিমে যে বালুচিস্তান, এই যে সীমান্তবর্তী এলাকাগুলো আবার কিনা যেখানে শিক্ষার হার কম বা যোগাযোগের বাইরে মানুষ খানিকটা রয়েছে, মিডিয়ার সংশ্লিষ্টতা সেইভাবে মানুষের নেই, এইসব এলাকাগুলোতে তারা তাদের লোক নিয়োগ করতে বা কর্মী নিয়োগ করতে আইএস চেষ্টা করছে, এরকম একটি পর্যবেক্ষণ ছিল। এবং পাকিস্তানের ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড স্টাডিজ নিয়মিতভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণের চেষ্টা করেছে এবং জানানোর চেষ্টা করেছে, এবং যে কারণে কিনা দেখা যায় যে হামলা ঘটেছে বেশ কিছু গত বছর, এমনকি এবছরেও বালুচিস্তানে কোয়েটাতে বেশ কিছু হামলা হয়েছে, এমনকি যে এলাকাটায় হাজারা গোত্রটি বসবাস করে তাদের উপরে হামলা হয়েছে।
তিনি দক্ষিণ এশিয়ায় আইসিসের প্রভাব ভবিষ্যতে কি হতে পারে সে প্রসঙ্গেও কথা বলেন।
এই আশঙ্কার মিথ্যে হলেই ভালো সেটা দক্ষিণ এশিয়ার জন্য, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে সিরিয়া এবং ইরাক থেকে পরাজিত হয়ে তারা আফগানিস্তানে এসেছে এবং ধীরে ধীরে পাকিস্তানে, শ্রীলঙ্কায়, এসব জায়গায় বা বাংলাদেশে, ভারতে, এসব জায়গায় তাদের রিক্রুটমেন্ট হয়েছে, তারা তাদের কর্মী নিয়োগ করেছে, কাজেই তাদের পরবর্তী টার্গেট দক্ষিণ এশিয়া হতে পারে।
দক্ষিণ এশিয়ার মধ্যে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকির দেশগুলোর মধ্যে একটি হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়। আইএস 2016 সালে হলি আর্টিজান বেকারি হামলার মধ্যে দিয়ে বাংলাদেশে তাদের উপস্থিতি ঘোষণা দেয়। আইএস ও আল কায়েদার উগ্রবাদী চিন্তার বিস্তার এবং এতে উদ্বুদ্ধ কারা কিভাবে হয়েছে তা নিয়ে নানান রহস্য রয়েছে। শ্রীলঙ্কার ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব যে দেশটিতে পড়বে সেটি বলার অপেক্ষা রাখে না। দেশটির 10% সংখ্যালঘু মুসলিম শান্তিপূর্ণ পরিবেশেই ছিল, এখন বৌদ্ধ ও তামিল দুই জনগোষ্ঠীর ক্রোধের শিকার হতে পারে শ্রীলঙ্কার মুসলিমরা।
বাংলাদেশের সাভারে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ভ্যালারি টেলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করেন। সে সময় আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা ডক্টর আবু নাসের রাজীব তার সঙ্গে কথা বলেন।
ভ্যালারি টেলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই আপনি এই সুযোগ দিয়েছেন, থ্যাংক ইউ।
আপনি কেমন আছেন?
আমি খুব ভালো আছি।
আমার যতদূর মনে পড়ে আমি আপনার সম্পর্কে পড়ছিলাম, আপনি প্রথম 1969 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়নি তার আগে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে, ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশে এসেছিলেন। আপনি আপনার বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে আপনার যে প্রথম যে সফর, কেন এসেছিলেন, কেমন লেগেছিল একটু বলবেন, আপনার গল্পটা আমরা শুনতে চাই।
চিটিগং হিল ট্র্যাকসে ছোট হসপিটাল আছে চন্দ্রগোনা, ওনার জন্য ফিজিওথেরাপিস্ট লাগবে, সো আই ওয়াজ অফারিং মাই সার্ভিসেস, চন্দ্রগোনা হসপিটাল আস্কিং ফর হেল্প, সো দে পুট দ্য টু টুগেদার। বাট ওনার বলছেন একটা চয়েস আছে, 15 মাস বা 2 বছর আপনার সাইন আপ করতে হবে। আমার খুব ভালো মনে আছে, আমি চিন্তা করছি যদি আমার ইস পাকিস্তান ভালো লাগে না, কেন আমি দু বছর বলবো, আমি প্লে সেফ, 15 মাস আমি রাজি করবো। রিয়েলি অ্যান্ড ট্রুলি আমি প্লেন থেকে নামছি আর সেটা আমি আপনার সুন্দর দেশ আই ফেল ইন লাভ উইথ হোয়াট ওয়াজ দেন ইস পাকিস্তান সুন টু বিকাম বাংলাদেশ।
And Bangladesh fell in love with you.
Oh, too. I don't know yes. about that. And I don't know about that.
I think that apnake shobai Bangladesher Mother Teresa bole.
Well, I don't know what they mean.
Because apni Mother Teresa-r moto Mother Teresa jemon tar jibon ke manobotar shebay niyojito korechilen, apni apnar puro jibontai manobotar shebay niyojito korechen. She karone apni amader Mother Teresa.
I should bolbo je it's my privilege to be able to try and do just something for people with disabilities.
Ebong apni ekhon ar Bangladeshe bideshi keu non, apni Bangladesher nagorik. 1998 sal theke apni Bangladesher nagorik.
That's right. I'm very lucky to have that Bangladeshi passport.
So you're traveling today with Bangladeshi passport?
No. But when I go to local countries then it's very very helpful. Nepal or
Oh, the neighboring countries in Bangladesh. Oh, that's great.
South countries, especially. They're very kind to me. with a green passport.
আপনাকে তো বাংলাদেশের যে সর্বোচ্চ যে পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কারও আপনি ভূষিত হয়েছেন 2004 সালে যতদূর আমার মনে পড়ে।
You've done your homework very well. You know better than I do, I think.
আপনি যে আপনার যে প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন ফর দ্য প্যারালাইজড সিআরপি যেটা মূল আপনার হসপিটাল যেটা সেটা সাভারে এখন তো বাংলাদেশের সাভারের বাইরেও বাংলাদেশে আরো বেশ কয়েকটি জায়গা আছে
12টা সব আলাদা স্টেজে এক জায়গা খুলনা আকিস গ্রুপ piece jomi dechen but e pojonto amra konukajo rambo korte pare unara janen je jokon amra takat pai buildings tori kora jom amra start korte pari quite jaiga amra bara buildings er moddhe bara de and then construction work going on so Borishal is like that Mulvi Bazaar Sylhet Donald Jager, Jomiasi, and in one, for Mulvi Bazaar, already commitment assay, donor, Kasteke, Jeunara, Shahajo Devin, Turi Kora.
So now you have offices in 4 cities, but you're planning to expand to like in 12 cities, and you have already land, yes, that you need to build the
yes,
buildings.
Yes, we're all at different stages. Rajshahi Shopchi Agi, Hwaisi Su, Chartala Building Assay, Chittagong, the next one, AK Khan, Jomi Dia Chenje Amra Bebaha Koti Pari, and Okani, Ekta Notun Service, Shobji Beshi Advanced, is prosthetics and orthotics, artificial limbs, so, yes, Baruta Jaigarasi. Most recently, Maiman Singh, Apabna, Notun Center, Arambo Hwesi. And so Maiman Singh, this is in the grounds of the Agricultural University. And Pabna, it's there's room in the diabetic hospital for a small rehabilitation unit. So everywhere a little bit different. But it's just because Eto Protipondi Logasi at Judi. Shudu dakai ashte hobi, it's impossible. So many people, judi gorib, judi unar atio, paralyzed, or has a severe medical condition, it's very difficult to travel with them. And so, amader icha ita jamra spread korbo to take the service to them. That's our hope. Yes.
1979 সালে আপনার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। 1979
yes একশো সামটাইমস 130 পর্যন্ত শুধু স্পাইনাল ইঞ্জুরি রোগী আসে সাভারে। আমাদের 40টা সিট মা আর ডিসেবল্ড শিশুর জন্য, ওনারা আসে শুধু দু সপ্তাহ চিকিৎসার জন্য। মা শিখা নিতে হবে তা ছেলে মেয়ে সার্বোপলসি দিয়ে কীভাবে থেরাপি দিতে হবে। সো মেনি মেনি আউট পেশেন্টস স্ট্রোক, যে রোগী যে স্ট্রোক হয়েছে স্পেশালি, অ্যান্ড দেন মেনি অ্যাম্পিউটিস,
যাদের পা কেটে যায় কোনো একটা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পরে হয়তো পা কেটে ফেলতে হয়, তাদেরও আপনারা সহযোগিতা করেন, তারাও চিকিৎসার জন্য আপনাদের কেন্দ্রে আসেন।
দ্যাটস রাইট।
এবং সিআরপি এখন আপনারা আর্টিফিশিয়াল যে কৃত্রিম পা সেটাও তৈরি করছেন।
রানা প্লাজা ডিজাস্টার পরে যে আমরা কয়েক গ্রুপ দিয়ে প্রেশার দিয়েছেন মিনিস্ট্রি অফ হেলথ সো দ্যাট উই কুড স্টার্ট আ ট্রেনিং ফর আ ডিপ্লোমা training for prosthetists and orthotists, and so two groups now have qualified. The first group, we were able to take all 10 trained prosthetists and orthotists, because now in Rajshahi and also in Chittagong they are making artificial limbs, and there's a small unit in Mirpur too. So yes, yeah, so a very valuable area that we've been able to get started.
CRP এর ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং বাংলাদেশের প্রতিবন্ধী মানুষদের নিয়ে আপনি যে কাজ করছেন, আপনার ভবিষ্যতে আপনি আরো কি করতে চান?
Yes, thank you for asking, because got to March মাসে, so এক বছর আগে আমরা বুঝতে পারছি যে mental health conditions অনেক অনেক জন আছে কিন্তু really কোনো কাজ নাই, মানে মেডিকেশন আছে বাট নাথিং রিয়েলি ইন দ্য ওয়ে অফ রিহেবিলিটেশন। আমরা
মানসিক রোগীদের কথা বলছেন।
আমরা 3 বছর ফাইন্যান্স সিকিউর করছি, আমাদের অনেক আগে থেকে সাপোর্টার্স যে হংকং থাকে কাডোরি চ্যারিটেবল ফাউন্ডেশন বলে, ওনারা রাজি যে 3 বছর ওনারা সাপোর্ট দেবেন। A day center for people with mental health condition. So ekta bus amra kinsi and a project under it. So protecting je lok je sahajyo lagbe unara ashe dakai teke, and they go back each evening. And so occupational therapists are trained to help people with physical problems, but also people with mental health problems. And so we are the only place in Bangladesh training occupational therapists. It's a 5-year training, a BSc degree recognized by Dhaka University. But never have we been doing anything very much at all on the mental health side. And now with this support for these 3 years, if we can prove a point, then already the Kadori Charitable Foundation have said, Bobby Shotti, they will think seriously about helping us open other similar day centres across the country.
Valerie Taylor, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি যে মহৎ কাজ করছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you very much for your time and for giving me the chance to share a little with you. Thank you.
আপনাদের শ্রোতা দর্শকদের দাবির প্রতি বিনয় নম্র শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন করে আবার শুরু করছি পুরনো একটি অনুষ্ঠান, রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান নতুন নামে, নতুন নাম পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। শ্রোতাদের দাবির প্রেক্ষিতেই আমরা আবার শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান, একটুখানি ভিন্নতর আঙ্গিকে, একটুখানি নাম বদলিয়ে পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে শোনাতে, একটুখানি নাম বদলিয়ে আবার শুরু করছি আমরা পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। প্রথমেই ঈদ রমজান প্রসঙ্গ। ঈদ উল ফিতর এই তো আর কদিন পরেই, সিয়াম সাধনার মাস রমজানও এই শেষ হয়ে এলোই প্রায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর রাষ্ট্রদূতবৃন্দ এবং কূটনীতিকদেরকে আমন্ত্রণ জানান হোয়াইট হাউসে ইফতার পার্টিতে। বলেন, রমজান হলো সেই সময় মানুষ যখন কিনা আশা, সহনশীলতা আর শান্তির অন্বেষায় একতাবদ্ধ হয়, এককাট্টা হয় ওই চেতনায়।
রমাদান ইজ আ টাইম ওয়েন পিপল জয়েন ফোর্সেস ইন পারস্যুট অফ হোপ, টলারেন্স এন্ড পিস। ইট ইজ ইন দিস স্পিরিট দ্যাট উই কাম টুগেদার টুনাইট।
এবারকার ইফতার পার্টি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় ইফতার পার্টি। 2017-এ 1996 সাল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সূচিত ঐতিহ্য ধারা ভঙ্গ হয়েছিল, কোনো ইফতার পার্টি হয়নি সেবারে। ইতিমধ্যে আমেরিকান মুসলিম গোষ্ঠীগুলো প্রেসিডেন্টের বাগাড়ম্বরতা নীতিমালায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কিন্তু তারপরেও প্রেসিডেন্টের বক্তব্যে বলা হয় আমেরিকা হলো সেই দেশ যে দেশ কিনা প্রতিষ্ঠিতই হয়েছে ওই আদর্শের ভিত্তিতে, যাতে বলা হয় সকল ধর্মবিশ্বাসের মানুষ এখানে বাস করবে একই সঙ্গে মহামিলনের মিলন মেলায়।
Let us ask God to forever shine His goodness and blessings upon us, and let us continue to work together to build a future.
আমেরিকার স্বাধীনতা দিবস বা জন্মদিন যাই বলুন না কেন, জুলাই মাসের 4 তারিখ, 4th of July, এদিন সরকারি ছুটির দিন স্বভাবতই। এদিনে মানুষ পার্টি করে, গান বাজনা করে, ঘরের পেছনে রাঙ্গিনায় বারবিকিউ করে, বেড়াতে যায়, কুচকাওয়াজ শোভাযাত্রায় অংশ নেয় বা সেসব দেখতে যায় দঙ্গল বেঁধে। আর সন্ধে সব শহর নগরী প্রায় আতশবাজির উৎসব হয়। রাজধানী ওয়াশিংটন ডিসির এই আতশবাজির উৎসব হয় ওয়াশিংটন মলে লিংকন মেমোরিয়ালের দুধার ঘেঁষে। আগের রাত থেকে যে আতশবাজির উৎসব দেখতে, মলের সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে হাজার হাজার মানুষ জমায়েত হতে দেখা যায় প্রতি বৎসরই প্রায়। এই আতশবাজির উৎসব এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মনের মতো করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই 47 সাল থেকে চলে আসা পট বদলিয়ে আগের জায়গার 1.25 মাইল দক্ষিণ পশ্চিমে ওয়েস্ট পুটোম্যাক পার্কে। এখন নাম দেওয়া হবে স্বাধীনতা দিবস উৎসবের এ স্যালিউট টু আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প এভাবে রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপনের চিন্তা করে আসছেন প্রায় বছর 2 যাবত, অনেকটাই ফ্রান্সের সেই ব্যাস্টিল ডের আদলে। এবার মাস তিনেক আগে থেকেই ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড বার্নহার্ডকে সেই মতো দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। গেল বছর কেবল এই আতশবাজি উৎসব বাবদই খরচ হয়েছিল প্রায় $2.5 লক্ষ। এবার এজন্যে করদাতাদের কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। প্রতি বছর গত 6 বছর যাবত এই মে মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে থাকে ফাঙ্ক মিউজিক প্যারেড। আফ্রিকান আমেরিকান সঙ্গীতের তালে ঢাক ঢোল বাঁশি বাজিয়ে নেচে গেয়ে নারী পুরুষ রাস্তায় রাস্তায় আনন্দ উৎসবে মেতে ওঠে ওই ফাঙ্ক মিউজিক প্যারেডে। এবছর এটা পালনে সামান্য বিঘ্ন ঘটিয়েছিল আবহাওয়া, বৃষ্টি বাদল সিক্ত দিনটি, কিন্তু তারপরেও মুখর হয়েছিল নারী পুরুষের অনাবিল উৎসব আনন্দে, প্রতি বছর যেমনটি কিনা হয়ে আসছে সেই 2014 সাল থেকে। এবার অবশ্য কাছেরই এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনের এক বাসিন্দার আপত্তির কারণে সামান্য কিছুক্ষণের জন্য গান বাজনা থামাতে হয়েছিল, কিন্তু সেই সামান্য কিছুক্ষণের জন্যই। তারপর আবার শনিবার অপরাহ্নের পরিবেশ ফাঙ্ক মিউজিক প্যারেডের শব্দে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল বিশেষ করে ওয়াশিংটন ডিসির ইউ স্ট্রিটের গোটা এলাকা। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি। আর এখন আজকের ক্রীড়াঙ্গন সংবাদ উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজ রয়েছে ক্রিকেটের খবর। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা চলছে বিশ্বকাপে। বাংলাদেশের প্রথম খেলা ওভালের মাঠে, সেখানে উপস্থিত রয়েছেন সাংবাদিক দিলু খন্দকার। বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমে ব্যাট করেছে, টসে হেরে 330 রান করেছে 6 উইকেটের বিনিময়ে, যা কিনা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান। এবং দক্ষিণ আফ্রিকা 5 উইকেটের বিনিময়ে 244 এখন পর্যন্ত। দিলু ভাই, আমাদের সর্বশেষ স্কোরটা আরেকবার বলবেন।
248 5 উইকেটে শেষ 8 ওভারে খেলা চলছে। ফার্স্ট বলে সাইফুদ্দিন বলে 4 মেরে ব্যবধানটা কিছু কমিয়ে নিয়েছে, যেপি ডুবি নি। তো খেলাটা এখনো কিন্তু এক্সাইটিং অবস্থায়, বাংলাদেশের বোলারদের হাতেই মূলত খেলার নির্ভর করছে। এবং মুস্তাফিজুর রহমান, তিনি আরো 4 ওভার বল করতে পারবেন ধারণা করা হচ্ছে, যে পরের ওভারটি মুস্তাফিজ আসবেন। এবং সাকিব আল হাসানের 1 ওভার বোলিং রয়েছে। আজকে একটা জিনিস না বললেই নয়, মাশরাফি বিন মুর্তজা যখনই বোলার গুলি চেঞ্জ করেছেন তখনই কিন্তু উইকেট গুলি পড়েছে, নিজে উইকেট পাননি, কিন্তু চেঞ্জিং এ যখনই যাকে এনেছেন তিনি কিন্তু উইকেট গুলি পেয়েছেন। এর আগের ওভারে সাইফুদ্দিন মেরিন উইকেট নিয়েছেন, প্রথম 3 ওভারে ভালো করতে পারেনি, কিন্তু পরের বার বল করতে এসেই কিন্তু তিনি প্রথম বলে উইকেট নিয়েছিলেন এবং ওই ওভারটা মেরিন ছিল, যা দক্ষিণ আফ্রিকাকে 100 ফেলে দিয়েছে। এখন কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য প্রায় 10 বেশি রান দরকার ওভার প্রতি। খেলাটা এখনো বলা যায় বাংলাদেশের কবজায় রয়েছে, 2-3টি ক্যাচ পিচ ছাড়া বাংলাদেশ কিন্তু দুর্দান্ত বোলিং করছে। বিশেষ করে বলতেই হবে মুস্তাফিজুর রহমান, আজকে কিন্তু অসাধারণ বল করেছেন সাকিব আল হাসান। এবং এই মেহেদি মিরা, যিনি সেকেন্ড ওভারেই বল করেছেন, তিনি কিন্তু 10 ওভার কোটা পূরণ করেছেন, 44 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ব্যাট করতে নামার পর যদিও তামিম ইকবাল মাত্র 16 রানে আউট হয়ে যান, সৌম্য সরকার 42 রান করেছেন 30 বলে, 9টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি, কিন্তু তারপরে যখন দুজন ওপেনিং ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, সাকিব এবং মুশফিক এসে একটা বড় জুটি তৈরি করলেন। সাকিব করলেন 75 রান 84 বলে এবং 80 বলে 78 রান করলেন মুশফিক, এবং খেলার শেষ 5 ওভারে চমৎকারভাবে মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক যথাক্রমে 46 এবং 26 রান উপহার দিলেন, যে কারণে 330 রান করলো বাংলাদেশ। এবং যতদূর জানি যে বিশ্বকাপ, এই বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে 330 রান চেজ করে কোনো দল এখন পর্যন্ত জিততে পারেনি। আজকে যদি দক্ষিণ আফ্রিকা জিততে পারে তবে সেটি হবে একটি নতুন রেকর্ড। আজকে লাইনে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুজন সদস্য, ইউসুফ রহমান বাবু এবং নাজমুন্নুর রবিন, সবাই এখন টান টান উত্তেজনায় খেলা দেখছেন। ইউসুফ ভাই, আপনি খুব সংক্ষেপে কি বলবেন? ইউসুফ ভাই, ইসু ভাই, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, অনেক ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলেন।
হ্যাঁ, আপনি এই খেলা এখন কোন দিকে যেতে পারে কি মনে হচ্ছে আপনার কাছে?
এটা 90% বাংলাদেশ জিতবে।
কেন মনে হচ্ছে আপনার তাই?
আরেকটা উইকেট পড়লো।
আরেকটা উইকেট পড়লো।
এবং এই স্টেজে আপনাকে তা প্রথম থেকে ম্যাচ প্রেসারে পড়ে যায় যখন বাংলাদেশ এই স্কোরটা করে। এই উইকেটটা কিন্তু নট এ ফাস্ট উইকেট, ইট ইজ যদিও ব্যাটিং উইকেট বাট ইট ইজ নট এ ফাস্ট উইকেট, যার জন্য ব্যাটসম্যানরা রান করতে হলে ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ক্রিয়েট শটস, যেটা আফ্রিকা কিন্তু মাঠে যখন আসে ওরা এই ম্যাচটা কিন্তু প্রিডিটারমিন একটা মাইন্ডসেট নিয়ে তারা চলে আসে মাঠে, এবং তারা মনে করেছিল যে আমরা ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে উইল বাউন্স দেম আউট উইথ আওয়ার পেস, কিন্তু উইকেট ওয়াজ স্লো। এবং আজকালকার বাংলাদেশ টিমের ব্যাটিং 5 বছর আগের ব্যাটিং এর মতো নয়, দে আর মাচ মোর টেকনিক্যালি কোয়ালিফাইড অ্যান্ড দে আর নট অ্যাফ্রেড টু প্লে দ্য শটস। তো যার জন্য আমরা 330 রান করেছি, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক্যালি ওয়েল পেসড ব্যাটিং ইনিংস আপনার থ্রু আউট ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড।
দিলুভাই
জন্য ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমাদের বোলাররা কিন্তু অ্যাকিউরেট বোলিং করে, প্লাস ওই পেস বোলিং যেটা ফাস্ট বোলিং তো নাই, সো ইউ হ্যাভ টু ক্রিয়েট শটস। ইট ইজ নট ইজি যে 330 রান চেস করে এটা জেতার, যার জন্য প্রথম থেকে আমি বলেছিলাম যে দিস বাংলাদেশ উইল উইন, এবং এখন তো আমার মনে হয় আরো সার্টেন হয়ে গেলাম আনলেস সাম মিরাকুলাস চেঞ্জ হয়, বাট ইন মাই ওপিনিয়ন এটা বাংলাদেশ জিতবে।
ধন্যবাদ ইউসুফ ভাই। রবিন ভাই, আপনার কাছে আসার আগে দিলু ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই। লন্ডনে কয়েক লক্ষ বাঙালি এবং বাংলাদেশি বাস করেন, এবং মাঠে কি তাদের কিরকম উপস্থিতি দেখা যাচ্ছে, মাঠের পরিবেশ কেমন?
মাঠে তো বোঝাই যাচ্ছে না যে এটা বাংলাদেশের বাইরে খেলা হচ্ছে, কারণ ওভারে ডমিনেট করছে বাংলাদেশের সাপোর্টাররা সকাল থেকেই কিন্তু, এবং খেলা শুরুর আগেই আমরা দেখেছি বাংলাদেশ দলের জাতীয় দলের জার্সি পরে দলে দলে বাংলাদেশি সমর্থকরা এসছেন, এবং তুলনায় সাউথ আফ্রিকা ছিল অনেক অনেক কম, এবং এত বাংলাদেশি আমরা আগের দিন রাতেও দেখেছি তারা প্ল্যান করছেন দল বেঁধে তারা মাঠে যাবেন, প্লেয়ারদের উৎসাহিত করবেন, এবং তার অন্যথা আজ পয়েন্ট কিন্তু
চমৎকার। শেষ
ম্যাচে বাংলাদেশ যখন 330 রানের টার্গেট দিয়েছে তখনই কিন্তু অনেকেই ধরে নিয়েছেন যে ম্যাচটা বাংলাদেশ জিতবে, যেটা ইসুবাবু ভাই বলছিলেন যে বিশ্বকাপে এখন কিন্তু আর সেই আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন অনেক পরিণত টিম, অনেক এক্সপিরিয়েন্স টিম। আপনার যদি মনে পড়ে 2007 সালে কিন্তু বাংলাদেশ এই সাউথ আফ্রিকাকে হারিয়ে সেকেন্ড রাউন্ডে একটা চমক দেখিয়েছিল, সেই প্রায় 12 বছর পর আবার কিন্তু সেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের বড় মঞ্চে বাংলাদেশ জয়ের প্রায় দরজায় দাঁড়িয়ে আছে। কারণ এখন যে অবস্থা ম্যাচের, এখান থেকে আশাই করা যায় যে 78 মোর রান নিডেড, তো সেখানে 7 ওভার বাকি, ওভার প্রতি 10-এর বেশি, এক জেপি ডুমিনি ছাড়া রিকগনাইজ কোনো ব্যাটসম্যান নেই। অন্যদিকে কিন্তু মুস্তাফিজ বাংলাদেশের যে সবচেয়ে ভরসার নাম, তিনি কিন্তু আরো 3 ওভার বল করতে পারবেন, সাকিব আল হাসান 1 ওভার বল করতে পারবেন, মানে তার ডমিনেন্সি সাকিব তার লাস্ট ওভার শুরু করেছেন, এবং আমি কিন্তু খুবই কনফিডেন্ট যে এইখান থেকে ম্যাচটা বের করে নিয়ে যাওয়া বাংলাদেশ দলের জন্য মোটেই অসুবিধা হবে না। আর বিচক্ষণ নেতা যে মাশরাফি বিন মুর্তজা, আমরা কিন্তু কালকেও তিনি একটা কথা বলেছেন, আপনার বেশি বড় স্বপ্ন দেখবেন না, সাউথ আফ্রিকা বড় টিম আমরা মানছি, আমরা কিন্তু সেই হিসেবে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, এবং আশা করা যায় যে বাংলাদেশ এবার বিশ্বকাপে নিরাশ করবে না তার 16 কোটি মানুষকে। আজ কিন্তু সকাল থেকে যেটা আমরা বিকেল পর্যন্ত কখনোই কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা ডমিনেট করেনি।
দিলু ভাই, আমরা একটু রবিন ভাইয়ের কাছে যেতে চাই। রবিন ভাই, খুব সংক্ষেপে আপনার মূল্যায়ন বলেন, এই মুহূর্তে খেলা কোন দিকে যাচ্ছে বলে মনে হয়?
আমার মনে হচ্ছে যে গত উইকেটে পড়ে যাওয়ার ফলে, কেননা তার আগে তো মোস্ট রেকগনাইজড ব্যাটসম্যান যে মিলার ছিল, এবং তার আগে যে ওই তারপরে একটা আরো ব্যাটসম্যান পড়ে গেছে, তারপরেও মনে হচ্ছিল যে না, এতে কিন্তু তারা মারমুক্তি হয়ে খেলে 10 রান তার ওভার করতে পারবে, কিন্তু তার ওই গত ব্যাটসম্যান যখন বেরিয়ে গেল, এখন কিন্তু ক্রমশই মনে হচ্ছে যে বাংলাদেশ জয়ের দিকে এগোচ্ছে, এই এই ধারণা আমি করতে পারি নিশ্চয়ই।
চমৎকার। দিলু ভাই, আপনি ওভালে বসে খেলা দেখছেন, আমরা শুনতে পাচ্ছি ওভালের শব্দ, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে আমাদের, আপনি আমাদেরকে সবশেষ স্কোরটি বলবেন, এবং লাস্ট কে উইকেটটি পেলেন, শেষ উইকেটটি কে পেলেন?
পরেও স্পেলে বোলিং করতে এসে পরপর 2 উইকেটে কিন্তু বাংলাদেশকে ফ্রন্ট ফুটে ঠেলে দিয়েছেন, এখন 258 6 উইকেটে, আর 6.1 ওভার খেলা বাকি। অতএব এখান থেকে বলা যায় কিন্তু বাংলাদেশ গোটা ম্যাচটা তাদের কব্জায় রয়ে গেল, এবং আমরা আশা করতে পারি যে বাংলাদেশ একটা বড় দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে, এবং বাংলাদেশকে যে কোনো দলকে হারাতে পারে সেটা কিন্তু তারা আরো একবার প্রমাণ করে যাচ্ছে, এবং এই দলকে নিয়ে অনেক বড় আশায় করাই যায়, স্বপ্ন দেখা যায়।
দিলু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, রবিন ভাই এবং ইউসুফ ভাই সবাইকে ধন্যবাদ। এই ছিল খেলার খবর।
আমরা অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছে গিয়েছি প্রায়, এখন যথারীতি সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন তাহেরা কিবরিয়া।
ভারতে ইদানিং গান্ধীজির ভাবমূর্তির মহাত্মাকে ধূলিসাৎ করে তার হত্যাকারীকে প্রশংসা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে ভারতীয় প্রশাসনের আমলারাও যোগ দিচ্ছেন। এ সম্পর্কে বিস্তারিত দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্টে।
ভারতে ইদানিং গান্ধীজিকে নস্যাৎ করে তার হত্যাকারী গডসের প্রশংসা করার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে ভারতীয় প্রশাসনের আমলারাও যোগ দিচ্ছেন। মুম্বাইয়ের একজন মহিলা আইএএস অফিসার নিধি চৌধুরী, যার হাতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভার রয়েছে, তিনি বলেছেন বিশ্বের যত জায়গায় গান্ধীজির মূর্তি রয়েছে সেগুলো ভেঙে ফেলা উচিত, তার নামাঙ্কিত সব সংস্থা ও রাস্তার নতুন নাম দেওয়া উচিত, ভারতীয় টাকা থেকে তার ছবি মুছে ফেলা উচিত। আমি ধন্যবাদ জানাই নাথুরাম বিনায়ক গডসেকে 1948 সালের 30 জানুয়ারি গান্ধীজিকে গুলি করে মারার জন্য। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে কংগ্রেস তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ভারতে জাতির জনক বলে সম্মানিত মোহনদাস করমচাঁদ গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর যাকে মহাত্মা আখ্যা দিয়েছিলেন, সাম্প্রতিককালে ভারতেই একটি বিশেষ মতাবলম্বী শ্রেণীর লোকেরা তাকে অসম্মান করা ও তার হত্যাকারী নাথুরাম বিনায়ক গডসেকে বড় করে দেখাতে চাইছে। এর আগে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার নেত্রী পূজা শকুন গান্ধীজির ছবিতে গুলি চালিয়ে ঘৃণা দেখিয়েছিলেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কোলকাতা।
বাংলাদেশের উত্তরের জেলা সিরাজগঞ্জে বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন, জানাচ্ছেন বগুড়া থেকে প্রতীক ওমর।
রোববার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল পাবনা মহাসড়কে বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে 8 জন ও হাসপাতালে নেয়ার পর আরো 1 জন মারা যান। এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিম ভয়েস অফ আমেরিকাকে জানান,
পাবনা এক্সপ্রেস একটা গাড়ি যে ঢাকা থেকে আপনার উল্লাপাড়া পাবনা থেকে যাচ্ছিল, গোয়ালিয়র নামক স্থানে একটা স্থানীয় লসিমন গাড়ি উল্লাপাড়া থেকে হাটিকুমরুলের দিকে এদিকে আসছিল। ওখানে ঘটনাস্থলে ওই বাসটাকে সামনাসামনি ধাক্কা লাগে, সংঘর্ষ হয়, সংঘর্ষ হলে পরে ঘটনাস্থলে 8 জন লোক মারা যায়, হাসপাতাল সূত্রে 1 জন মারা গেছে।
প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখার জন্য হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপান সফরকালে হোয়াইট হাউসের কোনো এক কর্মকর্তা নৌবাহিনীকে যুদ্ধজাহাজ USS ম্যাকেনকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট শানাহানের মুখপাত্র সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জো বুকিনো আজ জানিয়েছেন, মে মাসের 31 তারিখে প্যাট শানাহান তার চিফ অব স্টাফকে হোয়াইট হাউসের সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলার এবং সামরিক বাহিনীকে রাজনীতিকরণের অভিপ্রায় প্রতিরক্ষা মন্ত্রণালয় কখনোই যে গ্রহণ করবে না এই বার্তাটি জানানোর নির্দেশ দেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আফরিন শহরে বিদ্রোহী বাহিনী অসামরিক লোকজনের উপরে অত্যাচার বাড়িয়েছে বলে অধিকার দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও আজ জানিয়েছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে আমেরিকা নিঃস্বার্থ আলোচনায় বসতে রাজি আছে।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আজকে অনুষ্ঠান পরিবেশনায় স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সফিউল আলম মাসুদ, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন আইদান উৎকু। আগামীকাল আমাদের অনুষ্ঠানে আপনারা যোগ দেবেন আশা নিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.